Bismillah ar-Rahman ar-Rahim. In the name of Allah, the gracious, ever merciful. All distinguished guests, Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh.
Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Apnader shobar upor shanti ebong rahmat borshit hok. Shorbopothom ami ei shujoge আপনাদের সবাইকে আজকের অধিবেশনে যোগদানের জন্য ধন্যবাদ জানাতে চাই। আমাদের স্থানীয় আহমদি কর্মকর্তারা, ক্যালগেরির আহমদি কর্মকর্তারা আমাকে আজকে বিশ্বে কিভাবে শান্তি ফিরিয়ে আনা যায় সে বিষয়ে বক্তৃতা করার অনুরোধ জানিয়েছে। সবাই জানে এবং মানে যে পৃথিবীতে আজকে শান্তি এবং নিরাপত্তা ফিরিয়ে আনার একান্ত প্রয়োজন রয়েছে, কিন্তু এটি বোঝা সত্ত্বেও এমন মনে হয় যেন মানুষ এ লক্ষ্যে সঠিক পদক্ষেপ গ্রহণে প্রস্তুত নয়। শান্তির জন্য চেষ্টা করার বিষয়ে বক্তৃতা প্রদান খুবই সহজ, কিন্তু কার্যত এই উদ্দেশ্যে যে চেষ্টা করা হচ্ছে তা কোনোভাবেই যথেষ্ট নয়। দুর্ভাগ্যজনকভাবে বিশ্বের অনেক অংশে, অনেক ক্ষেত্রে সরাসরি বা পরোক্ষভাবে আধিপত্য বিস্তারের চেষ্টা চলছে অন্যদের উপর, আর ক্ষমতার বলয়কে ক্রমশ বিস্তৃত করার চেষ্টা দেখা যাচ্ছে। এটি শুনে হয়তো অনেক কেউ কেউ প্রশ্ন করতে পারে যে বিশ্বশান্তি প্রতিষ্ঠার ক্ষেত্রে একজন মুসলমান নেতা কি বা বলতে পারে, কেননা আজকের পৃথিবীর অশান্তি প্রধানত মুসলমান দেশগুলোকে কেন্দ্র করে বা তথাকথিত মুসলিম দলগুলোকে কেন্দ্র করে। সত্যিকার অর্থে সততা এবং ইনসাফের বিষয়টি দৃষ্টিতে রেখে সত্যকে আমি অস্বীকার করতে পারি না যে আজকের সংঘর্ষ এবং যে সমস্ত যুদ্ধ হচ্ছে সেসব যুদ্ধের কেন্দ্রবিন্দু কিছু মুসলমান দেশই। নিঃসন্দেহে কিছু তথাকথিত মুসলমান গোষ্ঠীর অপকর্ম অমুসলিম বিশ্বে ভয়ভীতির জন্ম দিয়েছে। পাশ্চাত্যের মানুষের ভীতি এ বিষয়ে ক্রমশ বাড়ছে যে ইসলাম তাদের সভ্যতা এবং জীবন পদ্ধতির জন্য হুমকির কারণ। এর ফলে আমি মনে করি আপনাদের কেউ যদি একথা ভাবে যে একজন মুসলমানের বিশ্ব শান্তি নিয়ে আলোচনা করা এটি একটি স্ববিরোধ। যাই হোক, যে কোনো সিদ্ধান্তে উপনীত হওয়ার পূর্বে মানুষের ইসলামী শিক্ষা সম্পর্কে পুরোপুরি অবগত হওয়া উচিত। কোন ব্যক্তির কথা মনে করা উচিত নয় যে সন্ত্রাসীদের কার্যক্রম ইসলাম সম্মত। আমি যে ইসলামকে জানি এবং যে ইসলাম অনুসরণ করি তার ভিত্তি কোরআনের শিক্ষার উপর, যা সবচেয়ে পবিত্র গ্রন্থ মুসলমানদের জন্য, এবং ইসলামের প্রতিষ্ঠাতা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিক্ষার উপর। তাই আমার হাতে যে সময় আছে সেই সময়ের ভিতরে এই মৌলিক ইসলামী শিক্ষায় আমি আপনাদের সামনে তুলে ধরব, যেন আপনারা জেনে শুনে এই সিদ্ধান্তে উপনীত হতে পারেন যে ইসলাম কি সন্ত্রাসী কার্যক্রমকে এবং দলাদলিকে উৎসাহিত করে, নাকি ইসলাম এমন ধর্ম যা সমাজে সহনশীলতাকে উৎসাহিত করে এবং পারস্পরিক শ্রদ্ধাবোধের ভিত রচনা করে। সর্বপ্রথম আমি শান্তি প্রতিষ্ঠার জন্য একটা সোনালী নীতির কথা উল্লেখ করব, যা কোরআনের ১৬ নম্বর সুরার ৯১ নম্বর আয়াতে সংরক্ষিত আছে। আল্লাহ তাআলা বলেন যে আল্লাহ তাআলা ইনসাফের শিক্ষা দেন এবং অন্যদের প্রতি অনুগ্রহ করার শিক্ষা দেন এবং মানুষকে সেভাবে দেওয়ার শিক্ষা দেন যেভাবে মানুষ আত্মীয় স্বজনকে দিয়ে থাকে। তাই কোরআন শুধু মুসলমানদেরকে ন্যায়পরায়ণতার শিক্ষাই দেয় না, বরং অনেক উন্নত আচরণের শিক্ষা দিয়েছে। এখানে আল্লাহ তাআলা যেখানে বলেন যে আত্মীয় স্বজনের মতো দানের মতো মানুষকে দাও, আর মানুষের প্রতি অনুগ্রহের পাশাপাশি তাদের সর্বোত্তম মঙ্গল কামনা করো। মুসলমানদেরকে বলা হয়েছে অন্যদেরকে তোমাদের নিকট আত্মীয়ের মতো দেখো, আত্মীয়ের মতো তাদের সাথে ব্যবহার করবো। এখানে বলা হয়েছে অন্যদেরকে ভালোবাসার চেষ্টা করো, কোন পুরস্কারের আশা না রেখে, যেভাবে এক মা নিঃস্বার্থ ভাবে তার শিশুকে যেভাবে ভালোবাসেন। কোরআন কেবল এই কথাই বলে না যে একজন মুসলমানের কেবল মুসলমানের সাথে এইভাবে ব্যবহার করা উচিত, বরং কোরআন বলে যে তাদের অন্যদেরকে ভালোবাসা উচিত, আর এতে মুসলমান ও মুসলমান সবাই সমানভাবে অন্তর্ভুক্ত। কিন্তু আজকে কিছু মুসলমান দেশের আচরণ যখন আমরা দেখি, তা থেকে স্পষ্টভাবে বোঝা যায় যে ইসলামী শিক্ষাকে তারা সম্পূর্ণভাবে অবজ্ঞা করছে। অনেক মুসলমান সরকার তাদের প্রজাদের অধিকার দিতে ব্যর্থ হচ্ছে, আর এর ফলে দীর্ঘমেয়াদী এবং গভীর অসন্তোষ দানা বাঁধছে জনসাধারণের মাঝে। এর ফলে বিদ্রোহী এবং সন্ত্রাসী দলগুলো মাথা ছাড়া দিয়েছে, আর সবাই ভয়াবহ নিষ্ঠুর আচরণ প্রদর্শন করে চলেছে। এর কারণে পূর্বে যে সমস্ত জাতি সফল ছিল তারা এখন টুকরো টুকরো হয়ে গেছে, এবং ভয়াবহ গৃহযুদ্ধে তারা লিপ্ত। এই যে যুদ্ধ এবং সংঘর্ষ অব্যাহত আছে, এর কারণ হল অধিকাংশ মুসলমান তাদের ধর্মীয় শিক্ষাকে ভুলে বসেছে, আর পরস্পরের অধিকার প্রদানে ব্যর্থ হচ্ছে। ইনসাফ করার পরিবর্তে, সততা প্রদর্শনের পরিবর্তে তারা লোভ লিপসারি দাসত্ব করছে এবং ক্ষমতার দাসত্ব করছে, আর এর ফলে শান্তি হারিয়ে যাচ্ছে এবং অশান্তি সমাজের সর্বত্র বদ্ধমূল হচ্ছে। ইসলাম কি কেমন ইনসাফের কথা বলে, ইনসাফের মান কেমন হওয়া উচিত, সে সম্পর্কে কোরআনের সূরা নিসার 36 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন যে হে যারা ইমান এনেছ, ইনসাফে দৃঢ় প্রতিষ্ঠিত হও, আল্লাহর খাতিরে সাক্ষ্য দাও, সাক্ষ্য তোমাদের বিরুদ্ধে গেলেও, পিতা মাতার বিরুদ্ধেও যদি যায়, আত্মীয় স্বজনের বিরুদ্ধে যদি যায়, যাক কোন কেউ ধনী হোক বা দরিদ্র, আল্লাহ তোমাদের চেয়ে তাদের প্রতি বেশি যত্নবান। সুতরাং তোমরা তোমাদের হীন কামনা বাসনা দাসত্ব করো না, যেন তোমরা সাম্যের আচরণ সাম্যের ব্যবহার করতে পারো। যদি তোমরা সত্য গোপন করো বা সত্যকে যদি এড়িয়ে চলো, তাহলে স্মরণ রেখো যে আল্লাহ তাআলা তোমরা যা করো সে বিষয়ে সবিশেষ অবহিত। এই আয় থেকে বোঝা যায় যে ইসলামের শিক্ষা কখনো নিষ্ঠুর নয়, কখনো অন্যায়ের উপরে ভিত্তি নয়, বরং ইসলামের শিক্ষার ভিত্তি অভূতপূর্ব ন্যায়পরায়ণতার উপর। কোরআন বলে যে এক ব্যক্তি প্রয়োজনে নিজের বিরুদ্ধে বা আত্মীয় স্বজনের বিরুদ্ধেও সাক্ষ্য দিতে হবে ইনসাফ প্রতিষ্ঠার জন্য। এটি বলা খুব সহজ যে আমি আমার নিজের বিরুদ্ধে সাক্ষ্য দিতে প্রস্তুত, কিন্তু কার্যত এই মাপকাঠি অনুসারে জীবন যাপন করা খুবই কঠিন বিষয়। কিন্তু এই লক্ষ্য এবং এই চ্যালেঞ্জ আল্লাহ তাআলা মুসলমানদের সামনে রেখেছেন। তিনি বলেন যে সত্যিকার ইনসাফ ততক্ষণ প্রতিষ্ঠিত হতে পারে না যতক্ষণ এক ব্যক্তি সমস্ত ব্যক্তিগত স্বার্থকে জলাঞ্জলি দেওয়ার জন্য প্রস্তুত না হবে। যদি এই অনন্য নীতির অনুসরণ করা হতো তাহলে এটি পৃথিবীর সকল মুসলমান দেশেই নয়, কেবল বরং সকল শহর, গ্রাম, নগর এবং বিশ্বের সকল জাতিতে শান্তির প্রতিষ্ঠার কারণ হতো। যেখানে সাধারণত এই আপত্তি করা হয় যে ইসলাম ধর্মীয় উগ্রতাকে উৎসাহিত করে, এমন আপত্তি অজ্ঞতা এবং ইসলামের শিক্ষা সম্পর্কে না জানার কারণে মানুষ করে থাকে। এক ব্যক্তি যে ইসলামের শিক্ষা সম্পর্কে নিরপেক্ষভাবে চিন্তা করে সে দেখবে যে শিক্ষা সকল প্রকার নিষ্ঠুরতা, বিদ্বেষ এবং অপকর্মের বিরোধী শিক্ষা দিয়ে থাকে। ইসলাম শান্তির সমাজের সর্বত্র শান্তির ভিত রচনা করে, আর এটি বিভিন্ন জাতির মাঝে আন্তঃসম্পর্কের ক্ষেত্রেও সত্য। কোরআন শরীফের 49 নম্বর সূরার 10 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন যে বিশ্বাসীদের দুটো দলের মাঝে যদি সংঘর্ষ ছড়িয়ে পড়ে তাহলে তাদের মাঝে শান্তি মীমাংসা করো, এরপর তাদের একদল যদি অন্যের বিরুদ্ধে অন্যায় করে তাহলে তার সেই দলের বিরুদ্ধে যুদ্ধ করো যতক্ষণ পর্যন্ত তারা আল্লাহর নির্দেশ মানতে প্রস্তুত হয়, মীমাংসা করতে প্রস্তুত হয়, তাহলে তাদের মাঝে ইনসাফের ভিত্তিতে মীমাংসা করো আর ন্যায়পূর্ণ আচরণ করো, আল্লাহ তাআলা ন্যায়পরায়ণদের ভালোবাসেন। এতে আল্লাহ তাআলা বলছেন যে যদি দুটো দল বা দুটো জাতি সংঘর্ষে লিপ্ত হয়, যুদ্ধে লিপ্ত হয়, তাহলে তাদের প্রতিবেশী এবং তাদের মিত্রদের উচিত হবে মীমাংসার চেষ্টা করা। যদি শান্তি সংলাপের মাধ্যমে প্রতিষ্ঠা করা সম্ভব না হয় তাহলে অন্যান্য জাতির আগ্রাসী জাতির বিরুদ্ধে বা অন্যায়কারীর বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে তাদের বাধা দেওয়ার জন্য শক্তি প্রয়োগ করা উচিত। আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি যে এই অসাধারণ কোরআনী নীতি শুধু মুসলমানদের জন্যই প্রযোজ্য নয়, জাতিসংঘ যদি এই নীতি মেনে চলত আর বিশ্বের পরাশক্তিগুলো যদি এই নীতি অনুসরণ করত তাহলে তা বিশ্বে ভারসাম্য ফিরিয়ে আনতে আনা সক্ষম হতো এবং দীর্ঘমেয়াদী শান্তি প্রতিষ্ঠা করতে পারত। যাই হোক, মুসলমান দেশগুলো এই নীতি অনুসারে শান্তি প্রতিষ্ঠার চেষ্টা করছে না, আর মুসলিমরাও দৃষ্টান্তস্বরূপ প্রথম বিশ্বযুদ্ধ এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর মধ্যস্থতার নীতি এবং সমস্যা সমাধানের ক্ষেত্রে সংঘর্ষ দূরীভূতার ক্ষেত্রে নীতি অনুসৃত হয়, যার ফলে বিভিন্ন জাতির মাঝে মনোমালিন্য দানা বেঁধেছে। তাই বিরোধী ব্লক বা দলকে বা গোষ্ঠীকে দমনের চেষ্টা আর বিশ্বে শান্তি বিশ্বকবদ্ধ করার চেষ্টা বৃথা এবং ব্যর্থ চেষ্টা হিসেবে প্রমাণিত হয়েছে। এটি গোপন বা নতুন কোন অজানা কোন বিষয় নয় যা আমি বলছি, বরং সাম্প্রতিক বছরগুলোতে অনেক ভাষ্যকার এবং কলাম লেখকরা এমন সংগঠনের সমালোচনা করেছে যারা বিশ্বে শান্তি এবং নিরাপত্তা প্রতিষ্ঠার দায়িত্বে নিযুক্ত আছে, প্রধানত জাতিসংঘ বলেছে যে তারা তাদের লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়েছে অভ্যন্তরীণ ইনসাফের অভাবে, ইনসাফের ঘাটতির কারণে। এছাড়া ন্যায়পূর্ণ সমাজ প্রতিষ্ঠার প্রেক্ষাপটে কোরআনের সূরা মায়েদা 9 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন যে হে যারা ঈমান এনেছো আল্লাহর খাতিরে তোমরা ন্যায় সাক্ষ্য প্রদানে দৃঢ় প্রতিষ্ঠিত হও, আর কোন জাতির শত্রুতা যেন তোমাদেরকে অন্যায় প্ররোচিত না করে, ইনসাফ করো, ইনসাফ প্রতিষ্ঠিত হও, এটি তাকওয়ার অধিকতর নিকটবর্তী, আল্লাহকে ভয় করো, তোমরা যা করো আল্লাহ তা সবিশেষ অবহিত। এতে বোঝা যাচ্ছে যে একজন মুসলমান তার চরম শত্রুর সাথেও ইনসাফ করতে বাধ্য, ন্যায়পূর্ণ আচরণে বাধ্য, তার শত্রুতা এবং তার প্রতি ঘৃণা যেন মুসলমানকে প্রতিশোধ নিতে গিয়ে অন্যায় প্ররোচিত না করে এসব কিছু শুনে আপনারা বা আপনাদেরকে হয়তো জিজ্ঞেস করতে পারে, যদি এগুলো ইসলামী শিক্ষা হয়ে থাকে আর ইসলাম যদি সত্যি শান্তির ধর্ম আর ইনসাফের ধর্ম হয়ে থাকে, তাহলে যুদ্ধ এবং জিহাদ কেন ইসলাম এবং মুসলমানরা করল? এর উত্তরে আমি পুনরায় কোরআনের দিকে যাব। ইতিহাসে কথার সাক্ষী যে দাবির পর ইসলামের রসুল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার প্রথম যুগের সাহাবীদেরকে দীর্ঘ 13 বছর এক ভয়াবহ নিষ্ঠুরতার সম্মুখীন হতে হয়েছে, ভয়াবহ জুলম এবং অত্যাচারের সম্মুখীন হতে হয়েছে মক্কা শহরে। অবশেষে তারা মদিনাতে হিজরত করতে বাধ্য হয়েছেন প্রাণ রক্ষার খাতিরে, নিরাপত্তার খাতিরে। কিন্তু মক্কার মুসলমানরা তারপরও তাদেরকে শান্তিতে বসবাস করতে দেয়নি এবং মদিনা পর্যন্ত তাদের পিছু ধাওয়া করেছে এবং তাদের উপর যুদ্ধ চাপিয়েছে। একমাত্র তখন আল্লাহ তাআলা মুসলমানদেরকে প্রথমবার আত্মরক্ষামূলক যুদ্ধের অনুমতি দিয়েছেন। আত্মরক্ষামূলক যুদ্ধের অনুমতি কোরআনের 22 নম্বর সুরার 40 নম্বর আয়াতে আল্লাহ তাআলা দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন যে যুদ্ধের অনুমতি তাদেরকে দেয়া হচ্ছে যাদের বিরুদ্ধে যুদ্ধ করা হয়েছে, কারণ তাদের উপর অন্যায় করা হয়েছে। আল্লাহ তাআলা তাদের সাহায্য করার শক্তি রাখেন। পরবর্তী আয়াতে আল্লাহ তাআলা এই বিষয়টি আরো স্পষ্ট করেছেন। কোরআনের 22 নম্বর সুরার 41 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন যে যাদেরকে তাদের গৃহ থেকে অন্যায়ভাবে বহিষ্কার করা হয়েছে শুধু এই কারণে যে তারা বলে আমাদের প্রভু আল্লাহ, আর আল্লাহ তাআলা যদি কতকের দ্বারা প্রতিহত না করতেন তাহলে সন্ন্যাসীদের মঠ, গির্জা, ইহুদিদের ইবাদতগাহ এবং মসজিদ যেখানে অজস্র ধারায় খোদা তালাকে স্মরণ করা হয় তা ভেঙে ফেলা হতো না। সে আল্লাহ তালা তাকে সাহায্য করেন যে খোদাকে সাহায্য করে, আর আল্লাহ তালা সর্বশক্তিমান এবং প্রবল। এই আয়াত যে জেহাদের কথা বলে তা শুধু তা মুসলমানদেরকে তারা নিজেরা যে নিষ্ঠুরতার সম্মুখীন তা প্রতিহত করার জন্য কেবল অনুমতি দেওয়া হয়নি, বরং তাদের বৃহত্তর সমাজের স্বার্থে যুদ্ধ করার অনুমতি দেওয়া হয়েছে যেন সবাই স্বাধীনভাবে নিজেদের ধর্ম এবং বিশ্বাস অনুসারে আমল করতে পারে, জীবনযাপন করতে পারে ভয়ভীতির ঊর্ধ্বে থেকে। এটি আলোকিত ইসলামী শিক্ষার অসাধারণ এক দৃষ্টান্ত যে ইসলাম মুসলমানদেরকে কেবল ইসলামের হেফাজতের জন্য যুদ্ধের অনুমতি দেয়নি বা শুধু এই ভীতির কারণে অনুমতি দেয়নি যে তাদের মসজিদ ভেঙে ফেলা হবে, বরং সব ধর্মের জন্য এবং সব ধর্মের ইবাদত গাহের হেফাজতের জন্য অনুমতি দেওয়া হয়েছে, তা গির্জা হোক বা মন্দির হোক বা ইহুদিদের ইবাদতস্থল হোক বা মসজিদ হোক। তাই প্রথম যুগের মুসলমানরা কেবল নিজেদের রক্ষার খাতিরে অস্ত্র হাতে নেয়নি, বরং মানব জাতির হেফাজতের জন্য তরবারি হাতে নিয়েছে। এভাবে তারা বিশ্ব বিবেকের স্বাধীনতা এবং বিশ্বাসের স্বাধীনতাকে সমুন্নত করেছেন। সে সকল মুসলমান নিজেদের জীবন উৎসর্গ করেছেন অত্যাচারীর হাতকে প্রতিহত করার জন্য, যে হাত বিশ্বের শান্তিকে বিঘ্নিত করার অপপ্রয়াস পেয়েছিল। এছাড়া ইসলামের ইতিহাসে কথার সাক্ষী যে যখনই এমন আত্মরক্ষামূলক জেহাদ বা আত্মরক্ষামূলক যুদ্ধ করা হয়েছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন যুদ্ধের জন্য কঠোর নীতি নির্ধারণ করেছেন যেন মুসলমান সেনাবাহিনী যেন কোনোভাবে নিষ্ঠুর আচরণ করতে না পারে বা অন্যায় করতে না পারে। তিনি বিশেষভাবে নির্দেশ দিয়েছেন যে গির্জা, ইহুদিদের ইবাদত স্থল এবং মন্দির বা অন্য যে কোনো ইবাদত স্থলকে যেন আক্রমণের লক্ষ্যে পরিণত করা না হয়। অনুরূপভাবে মুসলমানদেরকে কোন পাদ্রি বা ইহুদি আলেম বা যে কোনো ধর্মীয় নেতার উপর আক্রমণ করতে বারণ করা হয়েছে, কোন মহিলা শিশু বয়োবৃদ্ধকে কোনো ভাবে ক্ষতিগ্রস্ত করার অনুমতি দেওয়া হয়নি, কোন বৃক্ষ গাছপালা ফল ফলাদির গাছপালাও কাটতে বারণ করা হয়েছে। এটি একটি ঐতিহাসিক সত্য যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার চারজন খোলাফায়ে রাশেদা আর এরপর সেই সকল মুসলমান শাসক যারা ইসলামের প্রকৃত শিক্ষা অনুসরণ করতেন বা মানতেন তারা সবসময় সমস্ত ইবাদত গাহের পবিত্রতার, সব ধর্মের ইবাদত গাহের পবিত্রতার হেফাজত করেছেন, পবিত্রতার প্রতি শ্রদ্ধাবোধ রাখতেন। সব মুসলমানের জন্য আবশ্যক এমন নীতি মেনে চলা, কেননা কোরআনের 2 নম্বর সুরার 191 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন যে আল্লাহর পথে তাদের বিরুদ্ধে যুদ্ধ করো যারা তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করে, কিন্তু সীমা লঙ্ঘন করো না। অবশ্যই আল্লাহ তাআলা সীমা লঙ্ঘনকারীদের ভালোবাসেন না। এই যে স্পষ্ট এবং পরিষ্কার দিক নির্দেশনা যা ইসলামী যুদ্ধের জন্য শর্তগুলো নির্ধারণ করেছে, এটি অনুসারে যুদ্ধের সময় কখনো মুসলমানদের আগ্রাসী আচরণ প্রদর্শন করতে বারণ করা হয়েছে। অতএব যারা বলে যে ইসলাম যুদ্ধাংদেহিতার অনুমতি দেয় বা সহিংস জেহাদের জেহাদকে উৎসাহিত করে তারা ভয়াবহ ভ্রান্তিতে রয়েছে। এছাড়া কোরআনের 8 নম্বর সুরার 68 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন যে মুসলমানদের শান্তি এবং মীমাংসার সর্বাত্মক চেষ্টা করা উচিত পরিস্থিতি যাই হোক না কেন। এই আয়াতে আল্লাহ তাআলা বলছেন যে যদি তারা শান্তি চায়, শান্তি প্রতিষ্ঠা করতে চায়, শান্তির হাত প্রসারিত করে, তুমিও শান্তির হাত প্রসারিত করার আল্লাহর উপর তাওয়াক্কুল করো, আল্লাহ তাআলা সর্বশ্রোতা এবং সর্বজ্ঞানী। এর অর্থ হলো একজন মুসলমানের সম্ভাব্য সকল পথ অনুসরণ করা হচ্ছে শান্তি প্রতিষ্ঠার। অনেক সময় বা কোন কোন ক্ষেত্রে যদিও যুদ্ধবিরতির ঘটনা অনেক সময় শক্তি সঞ্চয়ের কৌশল হতে পারে বা আগ্রাসী ভূমিকার জন্য প্রস্তুতির উদ্দেশ্যে হতে পারে, কোরআনে করিম 8 নম্বর সুরার 63 নম্বর আয়াতে আল্লাহ তাআলা এক্ষেত্রেও বলছেন যে যদি তারা তোমাকে প্রতারিত করতে চায় তাহলে আল্লাহ তোমার জন্য যথেষ্ট, তিনি আপন শক্তি বলে এবং মুমিনদের হাতে তোমাকে শক্তি যুগিয়েছেন। সুতরাং এখানে যা বলা হচ্ছে তা হল যদি আশঙ্কা থাকে যে বিরোধীরা ধোকা দিচ্ছে, প্রতিপক্ষ ধোকা দিচ্ছে, সেক্ষেত্রেও মুসলমানের এমন ভীতিকে উপেক্ষা করে আল্লাহর উপর নির্ভর করা উচিত। এসব শিক্ষার আলোকে যে আয়াতগুলো আমি উপস্থাপন করেছি এর আলোকে কি কেউ একথা বলতে পারে যে ইসলাম একটি কট্টরপন্থী বা উগ্রপন্থী বা যুদ্ধাংদেহী বা সহিংস ধর্ম? এর স্পষ্ট উত্তর হল না, বরং পরিষ্কারভাবে প্রমাণিত হয়েছে যে আজকের মুসলমানরা যে নৃশংস আচরণ প্রদর্শন করছে, যে ঘৃণ্য আচরণ করছে, এভাবে তারা আসলে ইসলামী শিক্ষাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে এমনটি করছে। সুতরাং কোন মুসলমানের জন্য কিভাবে অন্য দেশে ঢুকে বা অনুপ্রবেশ করে মানুষকে নির্দয়ভাবে নিষ্ঠুরভাবে হত্যা করা বৈধ হতে পারে? কেউ হয়তো বলতে পারেন যে হ্যাঁ ইসলামী শিক্ষা শান্তিপ্রিয় বা শান্তিপূর্ণ, কিন্তু প্রশ্ন হল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু ইসলামের যুগে এই শিক্ষা অনুসৃত হয়েছে কিনা। এই প্রেক্ষাপটে আমার কথা মানার দরকার নেই, বরং অমুসলিম ঐতিহাসিকরা কি বলেছেন, প্রাচ্য বিশারদরা কি বলেছেন, তারা ইসলামের প্রতিষ্ঠাতার যুগের চুলচেরা বিশ্লেষণ করেছেন। বিশ্লেষণ করার পর তার সম্পর্কে তারা কি বলেছেন শুনুন। দৃষ্টান্তস্বরূপ স্ট্যানলে পুল, যিনি একজন ঐতিহাসিক প্রাচ্যবিদ আর প্রত্নতত্ত্ববিদও বটে, তিনি ডাবলিন ইউনিভার্সিটির আরবির প্রফেসর ছিলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লামের জীবনী সম্পর্কে তিনি লিখেছেন, তার মাতৃভূমি মক্কাতে বিজয়ী ভেসে জুলুমে মোতাচারের যুগের অবসানের পর যখন ফিরে আসে সে সম্পর্কে প্রফেসর লিখেছেন যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শত্রুর বিরুদ্ধে সবচেয়ে বড় বিজয়ের দিনটি তার নিজের আমির বিরুদ্ধেও তার অসাধারণ বিজয়ের দিন ছিল। তিনি নির্দ্বিধায় কুরাইশের দীর্ঘদিনের জুলুম অত্যাচার এবং হাসি ঠাট্টা যা তারা করেছে সবই নির্দ্বিধায় ক্ষমা করে দিয়েছেন। তিনি মক্কার পুরো জনবসতিকে ক্ষমা করে দিয়েছেন, নিরাপত্তা দিয়েছেন এবং সাধারণ ক্ষমার আওতায় এনেছেন। সেনাবাহিনী তার দৃষ্টান্ত অনুসরণ করেছে এবং নীরবে শান্তিপূর্ণভাবে মক্কা নগরীতে প্রবেশ করেছে। কোনো ঘরকে লুটপাট করা হয়নি, কোনো মহিলার সম্মান হানি ঘটানো হয়নি। এভাবে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মাতৃভূমিতে পুনরায় প্রবেশ করেছেন। বিজয়ের যত ইতিহাস আছে পুরো ইতিহাসে কোন বিজয়কে এর সাথে তুলনা করা যাবে না। টেবল টক অফ প্রফেট মোহাম্মদ ছাপা হয়েছে লন্ডনে 1882 সনে। এই লেখক এই কথার সত্যায়ন করছেন যে বিজয়ের সময় মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মান চাননি, যশ চাননি, খ্যাতি চাননি, প্রতিশোধ নিতে চাননি যারা তার উপর জুলুম অত্যাচার করেছে, তার সাথীদের উপর জুলুম করেছে। বরং তার প্রতিক্রিয়া ছিল ক্ষমা, সবাইকে সমানভাবে তিনি ক্ষমা করেছেন, সবাইকে ক্ষমার আওতায় এনেছেন। তাই আমি পুনরায় এটি স্পষ্ট করতে চাই আপনাদের সামনে যে যারা সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করছে তারা সরাসরি হযরত মোহাম্মদ কোরআন এবং হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিক্ষার বিরোধী আচরণ করছে, বিরোধী। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেখানে তাদেরকেও ক্ষমা করেছে যারা তার উপর জুলুম করেছে, তার প্রিয়দের উপর অত্যাচার করেছে। আজকের তথাকথিত মুসলমানরা তারা যারা নির্দয়ভাবে নিরীহ লোকদেরকে জুলুম এবং অত্যাচারের লক্ষ্যে পরিণত করছে, কিন্তু এখানে এই কথাও বলা যুক্তিযুক্ত হবে যে আজকের ইসলামী বিশ্বে যে যুদ্ধ চলছে তার ইন্ধন যোগানো হচ্ছে বহির্বিশ্ব থেকে প্রকাশ্যে বা গোপনে। কোন মুসলমান সরকার বা বিদ্রোহী আর সন্ত্রাসী সংগঠন সংগঠনের অস্ত্র বা ভয়াবহ ধ্বংসাত্মক এবং আধুনিক অস্ত্রশস্ত্র যা তারা ব্যবহার করছে সেগুলো প্রস্তুত করার ক্ষমতা রাখে না, শক্তি রাখে না। অধিকাংশ অস্ত্র যা সিরিয়াতে বা ইরাকে ব্যবহৃত হচ্ছে এগুলো বাইরে থেকে আমদানি করা হচ্ছে। তাই যে সকল জাতি এমন ভয়াবহ অস্ত্র প্রস্তুত করছে আর মুসলমান দেশগুলো অস্ত্রের ব্যবসা করছে তাদেরকেও দায়িত্ব নিতে হবে আজকের বিশৃঙ্খলার জন্য, তারাও দায়ী। অনেক ভাষ্যকার এবং বিশেষজ্ঞ নিঃসন্দেহে এটি প্রমাণ করেছেন, সন্দেহাতীতভাবে প্রমাণ করেছেন যে সন্ত্রাসী দলগুলো যে সকল অস্ত্র ব্যবহার করছে আইসিস হোক বা অন্যান্য বিদ্রোহী আর উগ্রপন্থী উগ্র শ্রেণী হোক না কেন, তা পাশ্চাত্যে বা পূর্ব ইউরোপের বিভিন্ন দেশে প্রস্তুত করা হচ্ছে। এভাবে মুসলমান দেশে যে সমস্ত যুদ্ধ চলছে সে যুদ্ধের অবসান না ঘটিয়ে বিশ্বের পরাশক্তিগুলো যুদ্ধের অগ্নিতে আরো ঘি ঢালছে। শান্তিকে অগ্রগণ্য না করে প্রাধান্য না দিয়ে তারা প্রাধান্য বিস্তারের চেষ্টা করছে এবং যুদ্ধ থেকে লাভবান হওয়ার চেষ্টা করছে। যখনই গৃহযুদ্ধ এবং সংঘর্ষ কোন মুসলমান দেশে মাথাছাড়া দিয়েছে, এটি ভালো হতো যদি পার্শ্ববর্তী দেশগুলো হস্তক্ষেপ করত আর সেখানে শান্তি প্রতিষ্ঠার সে অঞ্চলে শান্তি প্রতিষ্ঠার দায়িত্ব নিজেদের হাতে এবং কাঁধে নিত। কিন্তু বিশ্বের পরাশক্তিগুলোর বিদেশ নীতি এবং স্বার্থ এই জিনিসগুলোকে ভিন্নভাবে নিয়েছে। দৃষ্টান্তস্বরূপ পাশ্চাত্যের বেশ কিছু দেশ শত শত কোটি ডলারের অস্ত্র সৌদি আরবের কাছে বিক্রি করছে, অথচ এই অস্ত্রই খুব ক্ষুদ্র একটি দেশ ইয়েমানে ভয়াবহ ধ্বংসযজ্ঞ এবং নিষ্ঠুরতার জন্য ব্যবহার করা হচ্ছে। এই যে কাণ্ড জ্ঞানহীন এবং অবিচক গোলাবারি এবং বোমাবারি লক্ষ লক্ষ জীবনকে ধ্বংস করছে, বিভিন্ন শহর এবং বন্দরকে গুঁড়িয়ে দিচ্ছে, আর এভাবে শত শত নিরীহ লোককে তারা হত্যা করছে। বিভিন্ন আশ্রয়স্থল যেমন হাসপাতাল ইত্যাদিকেও লক্ষ্যে পরিণত করা হচ্ছে। আর সিরিয়া এবং ইরাকেও একই কথা সত্য, যেখানে ডাক্তার এবং নার্স যারা বীরত্বের সাথে যুদ্ধ কবলিত বা যুদ্ধে প্রভাবিত মানুষকে সাহায্য করার দায়িত্ব নিয়েছেন, তাদের উপর হামলা এবং আক্রমণ করা হচ্ছে। ইবাদতের স্থানকে রীতিমতো লক্ষ্যস্থলে পরিণত করা হচ্ছে। বহুতল আবাসিক বিল্ডিং এ বোমাবারি করা হচ্ছে, যার ফলে অগণিত নিরীহ পুরুষ, নারী এবং শিশুরা নিহত হচ্ছে। এটি কিভাবে বৈধ হতে পারে, আর আজকের যুগে কিভাবে এটি সহ্য করা যায়, এমন অন্যায় নীতির ফলাফল কি হতে পারে? এটি হবে যে সেই সকল দেশের যুবক শ্রেণী উগ্র মন মানসিকতা নিয়ে বড় হবে, যাদের ভবিষ্যৎ সম্পর্কে সম্পূর্ণভাবে নিরাশ হয়ে তারা ভয়াবহ সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করবে পাশ্চাত্যে, সেসব জাতির বিরুদ্ধে যাদের সম্পর্কে তারা মনে করবে যে এদের শোচনীয় অবস্থার জন্য এরাই দায়ী। তাই আমি পুনরায় বলবো যে আজকের পৃথিবী শান্তির কাঙ্গাল। আজকে আজকের দিনটি স্মারক দিন বা রিমেম্বরেন্স ডে হিসাবে উদযাপিত হচ্ছে কানাডায় এবং বিশ্বের অন্যান্য অঞ্চলেও। যদি আমরা দ্বিতীয় বিশ্বযুদ্ধের দিকে তাকাই, তাহলে আমরা দেখব যে কিভাবে প্রায় 70 মিলিয়ন মানুষ, অর্থাৎ 7 কোটি মানুষ প্রাণ হারিয়েছে। বেশ কিছু দশক অতিবাহিত হওয়ার পরও মানুষ যখন সেই ধ্বংসযজ্ঞ এবং নৃশংসতার কথা চিন্তা করে, সেই বিশ্বযুদ্ধের এতে মানুষের শরীর শিহরে ওঠে, মানুষ কেঁপে যায়। সেই ভয়াবহ যুদ্ধ আমাদেরকে এটি শিখিয়েছে যে আধুনিক যুগের যুদ্ধের ধর্মের সাথে কোন সম্পর্ক নেই, বরং এটি লোভ লিপ্সা এবং মানুষের ক্ষমতার সীমাহীন লোভ ছাড়া আর কোনো কিছু নয়। এটি এমন একটি যুদ্ধ ছিল যা বন্ধ করার জন্য বিশ্বকে প্রথমবার পারমাণবিক অস্ত্রের আশ্রয় নিতে হয়েছিল। এই আমেরিকা কর্তৃক ব্যবহৃত এই অস্ত্র সম্পর্কে লিখতে গিয়ে অপরদিকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দৃষ্টান্ত তুলে ধরতে গিয়ে রোথ ক্যানস্টন, যিনি বিংশ শতাব্দীর এক প্রসিদ্ধ লেখক, 1945 সনে তিনি তার বই ওয়ার্ল্ড ফেথে লিখেছেন যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো যুদ্ধ এবং রক্তপাতকে উৎসাহিত করেননি। প্রত্যেক যুদ্ধ যা তিনি করেছেন তা দমনমূলক, তিনি আত্মরক্ষামূলক যুদ্ধ করেছেন এবং তার যুগে বিরাজমান যে অস্ত্র ছিল সেই অস্ত্র ব্যবহার করেছেন এবং তার যুগের রীতি অনুসারে করেছেন। কোন খ্রিস্টান যখন এই বই লেখা হয়েছে, অর্থাৎ 1945 সনে লেখা হয়েছে, সেই সময়কার কথা বলছেন, 14.5 কোটি খ্রিস্টানদের কোন একটি দেশ একটি বোমার আঘাতে 120,000 নিরীহ জনসাধারণকে একটি বোমার মাধ্যমে হত্যা করে, আর এর মোকাবেলায় সর্বোচ্চ শুধু 500-600 ব্যক্তি নিহত হয়েছে মোহাম্মদ রাসূলের যুগের যুদ্ধে। এটি কোন মুসলমানের মন্তব্য নয় বা এমন কোন ব্যক্তির মন্তব্য নয় যে পক্ষপাত দুষ্ট, বরং একজন সম্মানিত এবং পক্ষপাত মুক্ত লেখকের, সম্মানিত লেখকের কথা। সত্য কথা হলো আজকে যে যুদ্ধ হচ্ছে সেই যুদ্ধগুলো ধর্মীয় উদ্দেশ্যে হচ্ছে না, বরং ভৌগোলিক ও রাজনৈতিক স্বার্থে বা কারণে হচ্ছে, আর সম্পদ আর ক্ষমতা হস্তগত করার জন্য হচ্ছে। সেই সময়ে অর্থাৎ দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় শুধু আমেরিকার কাছে পারমাণবিক বোমা ছিল, পারমাণবিক অস্ত্র ছিল, কিন্তু আজকে বিশ্বের অনেক খুবই ক্ষুদ্র জাতির হাতেও পারমাণবিক অস্ত্র, পারমাণবিক বোমা রয়েছে, আর এমন পারমাণবিক অস্ত্র এমন সন্ত্রাসীদের হাতেও পড়তে পারে। তাই এই বিষয়ে কোন সন্দেহ নেই যে বিশ্ব ভয়াবহ এক ধ্বংসযজ্ঞের কিনারায় দাঁড়িয়ে আছে, এমন মেঘমালা যার খুব দ্রুত আমাদেরকে তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে নিয়ে যাচ্ছে, এবং এটি ক্রমশ ভয়াবহ রূপ ধারণ করছে। এমন যুদ্ধের পরিণতি দশকের পর দশক মানুষকে ভুগতে হবে, প্রজন্মের পর প্রজন্ম, শিশুদের প্রজন্ম পরম্পরায় শিশুরা পঙ্গু হিসাবে জন্ম নেবে বা জন্মগত ত্রুটি নিয়ে পৃথিবীতে আসবে, রেডিয়েশন বা বিকিরণের ফলশ্রুতি স্বরূপ। তাই মানব জাতির আমাদের ভবিষ্যৎকে নিরাপদ করার জন্য কাজ করা এটাই গুরুত্বপূর্ণ সময়। বিশ্ব অশান্তির জন্য শুধু মুসলমানদেরকে দোষারোপ না করে বিশ্বের পরাশক্তিগুলোর পিছনের দিকে তাকিয়ে নিজেদের আচার আচরণকে বিশ্লেষণ করা উচিত। সস্তা জনপ্রিয়তার জন্য রাজনীতিবিদদের মুসলমানদের তাদের দেশে প্রবেশের উপর নিষেধাজ্ঞা আরবের অভিপ্রায় ব্যক্ত করার পূর্বে যে সমস্ত নেতারা বিশ্বে শান্তির প্রতিষ্ঠা করতে চায় এবং সেই যে সমস্ত বিষয় আমাদের মাঝে দুর্দশা সৃষ্টি করছে তা দূর করার মতো নেতৃত্বের প্রয়োজন। অন্যের সম্পত্তির প্রতি লোভাত দৃষ্টি দেওয়ার পরিবর্তে বিশ্বের নেতৃবৃন্দের উচিত সর্বশক্তি নিয়োজিত করা মানব জাতির সমৃদ্ধির জন্য। আমাদের প্রধান এবং গুরুত্বপূর্ণ লক্ষ্য হওয়া উচিত আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে যুদ্ধের ভয়াবহ পরিণতি থেকে, রক্তপাতের ভয়াবহ পরিণতি থেকে রক্ষার পরিকল্পনা করা। তাই বিভিন্ন সরকার এবং নীতি নির্ধারকদের নিজেদের অসাধারণ দায়িত্ব সম্পর্কে সচেতন হতে হবে, বিশ্বের হেফাজতকারী হিসেবে তাদের আন্তরিক প্রচেষ্টার মাধ্যমে এটি নিশ্চিত করতে হবে যে যারা আমাদের পর জন্মগ্রহণ করবে তারা যেন পঙ্গু জন্ম না নেয় বা এক বিধ্বস্ত পৃথিবীতে যেন তারা চোখ খুলে, বরং তারা সুস্বাস্থ্যবান হিসেবে শান্তির পরিবেশে চোখ খুলে। এটি তখনই সম্ভব যদি স্বার্থের ঊর্ধ্বে থেকে নিরঙ্কুশ ইনসাফ সকল লোভের উপর জয়যুক্ত হয়। আল্লাহ তাআলা আমাদেরকে বিবেক বুদ্ধি দিন এবং প্রজ্ঞা দিন যারা যুদ্ধাঙ্গদেহী, আর তাদেরকে এই নিজেদের কর্মের পরিণতি বোঝার তৌফিক দিন। সময় হাত থেকে বেরিয়ে যাওয়ার পূর্বে বিশ্বের মানুষ যেন তাদের স্রষ্টাকে চিনতে পারে, তারা যেন শান্তি প্রতিষ্ঠার গুরুত্বকে বুঝতে পারে পরস্পরের অধিকার প্রদানের ক্ষেত্রে। আল্লাহ তাআলা আমাদেরকে, আমাদের সবাইকে একটা সুন্দর এবং উজ্জ্বল ভবিষ্যৎ দেখার তৌফিক দিন, মানব জাতিকে উজ্জ্বল ভবিষ্যৎ দেখার তৌফিক দিন। এ কয়েকটি কথা বলে আমি আপনাদেরকে আমাদের আজকের সান্ধ্য অধিবেশনের আমন্ত্রণ গ্রহণের জন্য ধন্যবাদ জানাতে চাই।
রীতি অনুসারে অধিবেশনের শেষে হযরত আমিরুল মোমেনিনকে নীরবে দোয়া পরিচালনা অনুরোধ করব। এই দোয়া ব্যক্তিগত চিন্তার সময়, যখন প্রত্যেক ব্যক্তি নিজস্ব রীতিতে দোয়া করতে পারে, হুজুরকে দোয়া পরিচালনার অনুরোধ করছি।
আমিন I mean.